حدیث مصطفیٰ، حدیث مصطفیٰ، درس شمائل ترمیزی۔
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله۔ الحمد لله عز وجل۔ শামাইল তিরমিজির দরস আমাদের রীতিমত অব্যাহত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক জীবনী সংক্রান্তে আমাদের শোনার সৌভাগ্য অর্জন হচ্ছে। বিগত দরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুসনে আখলাক সম্পর্কে একটি আলোচনা চলমান ছিল, আর আজও ইনশাআল্লাহ তাবারক তাআলা সে সম্পর্কে কিছু হাদিস, আর ইনশাআল্লাহ পরবর্তী চ্যাপ্টারের পরবর্তী অধ্যায়েরও কিছু হাদিস শরীফ শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজওয়াজাল। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই যেহেতু হুজুর আলাইহি সাল্লাতু সাল্লামের খুলুক তথা আখলাক সম্পর্কে আলোচনা করছেন, আখলাক সাধারণত আমাদের এখানে যেহেতু এমন মনে করা হয় যে সচ্চরিত্রবান সে যে হাসিখুশি চেহারার সাথে, উৎফুল্লতার সাথে, হাস্যোজ্জ্বল হাসি মুখে সাক্ষাৎ করে, মানুষ মনে করে যে সে সচ্চরিত্রবান। এটা উত্তম চরিত্রের একটি আলামত, একটি বৈশিষ্ট্য। তবে আখলাক কেবল এটাই নয়। আখলাক সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে সেটা এমন একটি দক্ষতা, এমন একটি অবস্থা, এমন একটি সৃষ্টি যার কারণে মানুষ কর্তৃক ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন হয়, অর্থাৎ তাকে কোনো জোর প্রয়োগ করতে হয় না। এখন যদি সে উত্তম কাজ করে তবে সেটাকে উত্তম চরিত্র বলা হবে, আর মন্দ কাজ করলে সেটাকে দুশ্চরিত্র বলা হবে। মূলত আখলাকের সংজ্ঞা খুবই ব্যাপক। আল্লাহর উপর ভরসা করা, এটাও আখলাকের অন্তর্ভুক্ত। লজ্জাশীলতা, এটাও আখলাকের অন্তর্ভুক্ত। আরও অনেক জিনিস আখলাকের মধ্যেই গণ্য হয়। তো স্রষ্টা ও সৃষ্টি হিসেবে যেমনটি মানুষের সম্পর্ক থাকা উচিত, সেই ধরনের সম্পর্ক থাকা আখলাকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। কাজে আখলাকের মধ্যে একটি জিনিস এটা উত্তম আখলাকের উদাহরণ, তথা মহান আল্লাহ পাকের উপর সম্পূর্ণ তাওয়াক্কুল করা হোক, মহান আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা হোক, তার উপর ভরসা করা হোক, অর্থাৎ তিনিই রিজিকদাতা, তিনি একমাত্র জামিনদার, তিনি সমস্যার সমাধানকারী। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই এখন যেই হাদিস শরীফ বর্ণনা করছেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের এই দিকটি নিয়ে বর্ণনা করছেন। ইরশাদ করেন, হাদ্দাসানা কুতাইবা ইবনু সাঈদিন ক্বালা হাদ্দাসানা জাফর ইবনু সুলাইমানা আন সাবিতিন আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখিরু শাইআন লিগাদিন। অর্থাৎ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরবর্তী দিনের জন্য কিছু সংরক্ষণ করে রাখতেন না। অর্থাৎ হুজুর তা আল্লাহর রাস্তায় সাদকা করে দিতেন, আর এই কথার ভরসা রাখতেন যেই মহান রব তাআলা আজ রিজিক দিয়েছেন তিনি কালও রিজিক দিবেন, যিনি আজ পান করালেন তিনি কালও পান করাবেন, যিনি আজ ব্যবস্থা করেছেন তিনি কালও ব্যবস্থা করবেন। এই হাদিস শরীফ অধিক হারে হাদিসের গ্রন্থে বর্ণিত আছে। অনেক সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করা হতো, তবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই নিজের কাছে রাখতেন না। যেমনটি তিনি বলেছিলেন, যদি উহুদ পাহাড় সমপরিমাণও আমার কাছে স্বর্ণ থাকে তবে আমি তা বিতরণ করে দেব কেবল তিন দিনার ব্যতীত। অর্থাৎ সব কিছুই মহান আল্লাহর রাস্তায় দিব, তিনটি দিনার থাকবে একটি ঋণ পরিশোধের জন্য, একটি পরিবারের জন্য, একটি ব্যয় নির্বাহের জন্য। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। কাজে আগামী দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে রাখতেন না, যা থাকতো তা আল্লাহর রাস্তায় খরচ করে দিতেন। হাদ্দাসানা হারুব ইবনু মুসা ইবনি আবি আল-কামাত আল-মাদানি ক্বালা হাদ্দাসানি আবি عن هشام بن سعد عن زيد بن أسلم عن أبيه عن عمر بن الخطاب رضي الله تعالى عنه অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফাসআলাহু আইয়ুতিআহু, যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন আর কিছু একটা চাইলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা ইনদি শাইউন, হুজুর আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে এখন কিছু বিদ্যমান নেই। ওলা কিনিপ্তা আলাইয়া ফাইজা যা আনিশাই উন কদাইতু হু, তবে তুমি এমন করো, যাও গিয়ে আমার কথা বলে কোনো কিছু ক্রয় করে নাও, যেটা তোমার প্রয়োজন তুমি তা নিয়ে নাও আর আমার কথা বলে তা ক্রয় করো। যখন আমার কাছে কিছু সম্পদ আসবে, কোনো কিছু আমার কাছে আসবে, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। অর্থাৎ এখন এমন কোনো কিছু মজুদ নেই যা আমি তোমাকে দিব, তবে তোমার যা কিছু প্রয়োজন তুমি তা নিয়ে নাও, তোমার ঋণ আমি পরিশোধ করে দিব। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের নমুনা ছিল আর দানশীলতার একটি উদাহরণ ছিল। তবে প্রকাশ্য যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুকাল্লাফ ছিলেন না, কাজেই হযরত ওমর ইরশাদ করেন ফাকালা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ কদ আতাইতাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে প্রথমে দিয়ে দিয়েছেন, আপনি তাকে একবার দিয়েছেন। ফামা কাল্লাফাকাল্লাহু মা লা তাকদিরু আলাই, আল্লাহ পাক যা কিছু আপনার কাছে মজুদ নেই, অর্থাৎ যা আপনার হাতে এই মুহূর্তে নেই, তা দেওয়া আপনার উপর আবশ্যক্ত করেননি, আপনাকে তো আপনাকে মোকাল্লাফ তো করেনি, যেখানে আপনি তাদেরকে নিয়ে এত ভাবছেন আর ঋণ করে হলেও তাকে দিচ্ছেন, আপনার কাছে যা ছিল সেটা তো আপনি তাকে দিয়ে দিয়েছেন। ফাকারিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার অপছন্দ হওয়ার লক্ষণ প্রকাশ পেল। হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম অপছন্দ করলেন, তথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে আরজ করলেন যে মহান আল্লাহ আপনাকে এর মুকাল্লাফ করেননি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই কথাটি আরজ করেছিলেন। তবে হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে এই কথাটি পছন্দ হয়নি, তিনি এটা অপছন্দ করেছেন। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী বারগাহে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আনফিক ওয়ালা তাখফ মিন যিল আরশিল ইকলালান, ইয়া রাসূলুল্লাহ খরচ করুন আর আরশের মালিকের নিকট কোনো ধরনের কমতির আশঙ্কা করবেন না, আল্লাহর রাস্তায় খরচ করুন বা মানুষকে আপনি প্রদান করুন, আর আরশের মালিক তথা আল্লাহর কাছে কোনো জিনিসের ঘাটতির আশঙ্কা করবেন না, তথা আপনি খরচ করবেন, মহান আল্লাহ পাক তো আপনাকে এমনিতেই প্রদান করেন, সে জিনিসও আপনার কাছে চলে আসবে যার মাধ্যমে আপনি সেই ঋণ পরিশোধ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। ওয়া উরিফা ফি ওয়াজহিহি আল বিশরু লি কওলিন আনসারিয়্যি সুম্মা ক্বালা বিহাযা উমিরতু, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক চেহারার মধ্যে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার মাধ্যমে, তথা আপনি খরচ করুন আর আরশের মালিক হতে কোনো প্রকারের কমতির আশঙ্কা রাখবেন না, হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মুবারক চেহারায় এর খুশির প্রভাব প্রকাশ পেল, দেখা যাচ্ছিল। সুম্মা ক্বালা, অতঃপর হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বললেন যে বিহাজা উমিরতু, আমাকে এরই হুকুম দেওয়া হয়েছে, অর্থাৎ আমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকব, এমন উত্তম দান আমি করতে থাকব। হাদ্দাসানা আলী ইবনু হুজরিন ক্বালা আম্বানা শারিকুন আন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিলিন আনির রুবাইয়্যি বিনতি মুআবিজ ইবনে আফরাআ ক্বালাত আতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিকিনাইন মিন রুতাবিন ওয়া আজরিন যুবিন ফাআতানি মিল আকাফহি হলিয়ান ওয়া যাহাবান, অর্থাৎ হযরত রুবাই বিনতে মুআওয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি তবাক তথা থালা নিয়ে উপস্থিত হলাম, যার মধ্যে তাজা খেজুর ছিল, যার মধ্যে সতেজ খেজুর ছিল আর শশার ছোট ছোট টুকরা ছিল। আর তা নরম নরম ছিল, মোলায়েম মোলায়েম ছিল। পূর্বেও এই হাদিস শরীফ উল্লেখ হয়েছে, রসুলুল্লাহ দরবারে তিনি একটি থালা পেশ করলেন, তিনি খেজুর দিলেন আর শশার ছোট ছোট টুকরা পেয়ালায় করে নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তখন কিছু স্বর্ণ এসেছিল, তিনি অলংকার এবং স্বর্ণ থেকে মুষ্টি ভরে তাকে প্রদান করলেন। কিছু খেজুর আর সামান্য শশার বিনিময়ে হুজুর আলাইহি সালাম তাকে কত কিছুই না দিয়ে দিলেন। হাদাসানা আলী ইবনু খসরমিন وغير واحد قال حدثنا عيسى بن موسى عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله تعالى عليه وسلم كان يقبل الهدية ويثيب عليها অর্থাৎ হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন, হাদিয়া কবুল করতেন, তবে ওয়ায়ুসিব আলাইহা কবুল করে খুশি হয়ে প্রতিদানও দিতেন, অর্থাৎ যিনি উপহার দিয়েছেন তাকে উপহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, এটা হুজরত আলাইহি সাল্লাতু সাল্লামের মোবারক অভ্যাসের অন্তর্ভুক্ত। তো এটা নিয়ম যে যখন কেউ তোহফা দিবে তো তাহাদ্দু তাহাব্বু, আপনারা জানেন যে এটা জানিবানের জন্য, এক পক্ষ থেকে তোহফা না, বরং জানিবানের দিক দিয়ে যেখানে তোহফা দিবে সেখানে জানিবানের দিক দিয়ে হওয়া উচিত, অর্থাৎ উভয় পক্ষ থেকে দেওয়া উচিত। যদি শুধু এক পক্ষ থেকে তোহফা আসতে থাকে এটা নিজের স্থানে ঠিক আছে, তবে এমন হওয়া উচিত যে যাকে তোহফা দেওয়া হচ্ছে সেও তোহফা দেওয়ার অভ্যস্ত হওয়া উচিত, যদিও ছোট জিনিস হয়, যদি সেখানে কোনো নিষেধমূলক কিছু না থাকে। এই পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ 48তম অধ্যায় সম্পূর্ণ হয়েছে। পরবর্তী যে অধ্যায় তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক লজ্জাশীলতা সম্পর্কে। এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই দুটি হাদিস নিয়ে এসেছেন, ইরশাদ করেন, বাবু মা জা আফি হায়াই রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লজ্জা সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে এই পরিচ্ছেদ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার অধিকারে উৎসাহ প্রদান করেছেন, এমনকি যে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইরশাদ করেছেন যে ইমানের 60টির অধিক কিংবা 70টির অধিক শাখা রয়েছে, এতে তিনি বলেছেন যে আল হায়া ও শুআবাতু মিনাল ইমান, তথা লজ্জাকে ইমানের একটি অংশ। এটাকে বিশেষ করে এই জন্য বর্ণনা করেছেন কারণ লজ্জা এমন একটি গুণ, ইমানের এমন পর্যায়, অর্থাৎ যেই মানুষের মধ্যে এই শাখাটি পাওয়া যাবে, এই গুণ এবং বৈশিষ্ট্য পাওয়া যাবে, এটি তখন মানুষকে সকল কাজ করতে উৎসাহিত করে, সকল ভালো কাজ করার এবং সকল গহিত কাজ থেকে বাঁচতে উদ্বুদ্ধ করে, মাধ্যম হয় এটা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাকে ভিন্নভাবে বর্ণনা করেছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ইমান, অর্থাৎ লজ্জাশীলতা ইমানের একটি অঙ্গ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এখানে যে বিষয়টি বর্ণনা করেছে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কারণ সম্পর্কে বর্ণনা করেছে, তথা হুজুর আলাইহি সাল্লাম লজ্জার ক্ষেত্রে ধরন কেমন ছিলেন, এখানে হুজুরের কার্যক্রম ধরন কেমন ছিল, অর্থাৎ কৌলি হাদিস এখানে নেই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন, বরং অন্যান্য স্থানে কৌলি হাদিস সমূহ বিদ্যমান রয়েছে। একটি হাদিস শরীফের মধ্যে এমন রয়েছে যে ইন্নাল হায়া ওয়াল ইমানা উরিনা ফা ইজা রুফিয়া আহাদহুমা রুফিয়া আখর, তথা লজ্জা এবং ইমান দুটি পরস্পরে মিলিত রয়েছে, যখন দুটির মধ্যে যে কোনো একটি উঠে হয় তখন অপরটিও উঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ যার মধ্যে লজ্জা থাকবে না তবে সম্ভাবনা রয়েছে যে মানুষ এমন কাজ করে বসবে যা তার ইমান বিনষ্ট করে দেবে। এই জন্য লজ্জা একটি উঁচু পর্যায়ের গুণ, যাকে আল্লাহ পাক এই গুণ দান করেছেন, আর লজ্জা যত বেশি পরিমাণ হবে ততই ভালো। আল হায়াউ খায়রুম কুল্লু, আল হায়াউ কুল্লু খায়রুন, যতই লজ্জা থাকবে তা সবটুকুই উত্তমার উত্তম। লজ্জা এমন একটি গুণের নাম যা মানুষের মধ্যে তখন সৃষ্টি হয় যখন তার কোনো কাজে নিন্দা পাওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ এই কাজ করলে যে নিন্দা করা হবে আর যে অবস্থার তৈরি হবে তাকে লজ্জা বলে। শরীয়তে লজ্জার সংজ্ঞা হচ্ছে যেসব কাজ করার নির্দেশ রয়েছে মানুষ তা করবে, আর তা না করাতে তাকে যেভাবে নিন্দা করা হবে তার যে অবস্থা সৃষ্টি হবে তাকেই লজ্জা বলে। আর যা না করার হুকুম দেওয়া হয়েছে তা থেকে বাঁচা এবং তা করার কারণে যে নিন্দা করা হবে তখন যে অবস্থা সৃষ্টি হবে তাকে হায়া বলা হয়। অর্থাৎ মানুষ ধর্মীয় বিধানের উপর আমল করবে, আর আমল না করার কারণে যখন তাকে নিন্দা করা হবে, তাকে শাস্তির কথা শোনানো হবে, তখন যে অবস্থার সৃষ্টি হবে তাকে লজ্জা বলা হয়। আর এটা মানুষকে ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে এবং খারাপ কাজ করা থেকে মানুষকে বাধা প্রদান করে। দুটি হাদিস শরীফ ইরশাদ করেন হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুমারী মেয়ে যে পর্দার মধ্যে থাকে, তো যে পরিমাণ সে নিজের পর্দার মধ্যে লজ্জার কারণে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়েও বেশি লজ্জাশীল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এর চেয়েও বেশি লজ্জার অধিকারী ছিলেন। আর হুজুর আলাইহি সালাতুসালাম যখন কোনো কিছু অপছন্দ করতেন তখন তার প্রভাব হুজুরের চেহারায় প্রকাশ হতো। অর্থাৎ এর মানে হচ্ছে যে অনেক সময় হুজুর আলাইহি সালাতুসালাম স্বাভাবিকভাবে, স্বভাবগতভাবে, প্রকৃতিগতভাবে কিছু জিনিস অপছন্দ করতেন। একটি হচ্ছে শরীরভাবে কোনো কিছু অপছন্দ হওয়া, শরীরভাবে কারো দোষ করা। এর উপর অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন আর তার সংশোধন করতেন, অর্থাৎ এটা আপনি ভুল করেছেন। তবে একটি হচ্ছে কোনো বিষয় শরীয়তের ভিত্তিতে সঠিক হওয়া, তবে স্বভাবগতভাবে সে জিনিস অনেক সময় মানুষের পছন্দ হয় না, বিধান মতো জায়েজ, তবে এটা আবশ্যক নয় যে সে এই কাজ করবে যা স্বভাবগতভাবে তার অপছন্দ হয়। এখন যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যা প্রাকৃতিক এবং স্বভাবগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয় না, তখন তিনি তাকে নিষেধ করতেন না, নিষেধ করতেন না, লজ্জা করতেন, আমি তাকে কিভাবে নিষেধ করব। তবে যেহেতু সে জিনিস অপছন্দ ছিল কাজেই এর যে প্রভাব ছিল তা হুজুর আলাইহি সালাতুসালামের মুবারক চেহারায় প্রকাশ হতো, তথা এটা হুজুর আলাইহি সালামের পছন্দ নয়, বা এই যে কথা বলা হয়েছে তা হুজুর আলাইহি সালাতুসালামের পছন্দ হয়নি। যেমন পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, তা অবশ্য শরীয়ত বিরোধী ছিল না, কথা নিস্তানে ঠিক ছিল, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি এবং হুজুরের চেহারায় অপছন্দ হওয়ার চিহ্ন পরিলক্ষিত হল, তবে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলেননি। পরবর্তী আমাদের যে চ্যাপ্টার অধ্যায় তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিঙ্গা লাগানো সংক্রান্তে। এখানে শিঙ্গা দ্বারা উদ্দেশ্য হিজামা, হিজামা দ্বারা উদ্দেশ্য বর্তমান সময়ে কাপিং, রক্ত বের করা হয়, আমাদের ক্ষেত্রে নষ্ট রক্ত, কি নষ্ট রক্ত, অর্থাৎ এমন রক্ত যা ক্ষতির কারণ হয় আর ফাসিল হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করব তখন সেই রক্ত যা অতিরিক্ত, সেই রক্ত যা অতিরিক্ত জমা রয়েছে, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরের মধ্যে মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে, সেই রক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে নিতেন। এটাকে বলা হয় হিজামা, অর্থাৎ কাপের যে রক্ত অনেক সময় রগের মধ্যে, কখনো আবার চামড়ার মধ্যে কাপ লাগিয়ে তা বের করা হয়, তো এটাকে বলা হয় কি হিজামা বলা হয়। কাজেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজামার হুকুমও ইরশাদ করেছেন অসংখ্য জায়গায়, নিজেও অনেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগিয়েছেন। আর তিরমিজি শরীফের হাদিসে পাক ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে আপনার উম্মতকে আপনি হিজামা করার, কাপিং করার হুকুম ইরশাদ করুন। মূলত এই যে হিজামা, এটি একটি চিকিৎসা। অনেক সময় এমন হয় যে কিছু মানুষ থাকে যখন লক্ষ্য করে যে মানুষের ধ্যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কোনো চিকিৎসার প্রতি রয়েছে, কোনো আহার্যের প্রতি রয়েছে, তখন মানুষ সেখানে ব্যবসায়িক ধরন পরিচালিত করে আর যত্রতত্র এর দোকান খুলে বসে। এখন এই চিকিৎসা অবশ্য সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কৌলি এবং ফেইলি দুভাবেই প্রমাণিত। তবে এটা সবার সাধ্যের কাজ নয়। এমন না হয় যে নষ্ট রক্ত বের করার জায়গায় সব রক্তই বের করে দেয়, এমন ঠিক নয়। বরং যারা অভিজ্ঞ রয়েছে তাদের দ্বারাই করানো উচিত, আর তিনি এই কাজ করবেন যে এই কাজ করতে পারে। এখন পূর্বেকার যুগে যে হিজামা পদ্ধতি ছিল এর নিয়ম ডিফারেন্ট ছিল। তখন যোগের মাধ্যমে হিজামা করা হতো, তথা যোগ ছেড়ে দেওয়া হতো শরীরের উপর, এরা শরীরের রক্ত চুষে নিত নষ্ট রক্ত। এটাও একটি পদ্ধতি ছিল, শিঙের মাধ্যমে রক্ত টানা হতো, বিভিন্ন ধরনের নিয়ম পদ্ধতি ছিল। এখন এই বিচিত্র যুগে এর নিয়ম পদ্ধতি অন্যরকম হয়ে গিয়েছে, এটাও ঠিক আছে, এভাবেও হিজামা করা যায়। তবে অবশ্য সে করবে যে এটা করতে পারে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই এখানে যে হাদিস শরীফ নিয়ে এসেছেন তা মৌলিকভাবে এই হিসেবে এনেছেন যে হিজামার যে পারিশ্রমিক, কাপিংয়ের যে পারিশ্রমিক, এটা নিতে একটি হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিতে নিষেধ করেছেন। এখন এই সন্দেহ সৃষ্টি হল যে হয়তো এর পারিশ্রমিক নেওয়া হারাম, হয়তো এর পারিশ্রমিক হারাম হবে, অথচ এর পারিশ্রমিক হারাম নয়। যে নিষেধাজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই সম্পর্কে আলেমগণ দু ধরনের মত ব্যক্ত করেছেন। একটি হচ্ছে এই নিষেধাজ্ঞা মনসুখ, এই নিষেধাজ্ঞা রহিত হয়েছে। দ্বিতীয় মত হচ্ছে এই নিষেধাজ্ঞা এটা মাকরুহ তানজিহ হিসেবে, অপছন্দনীয় এর পারিশ্রমিক নেওয়া, তবে না নেওয়াটা উত্তম, না নিলে ভালো, তবে নিলেও এটি নেওয়াতে কোনো সমস্যা নেই। তো ইমাম তিরমিজি কিছু হাদিস এ সম্পর্কে উল্লেখ করেছেন যেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার থেকে শিঙ্গা লাগিয়েছিলেন তাকে পারিশ্রমিক দান করেছিলেন, তাকে পারিশ্রমিক দিয়েছিলেন। তো যদি এই পারিশ্রমিক হারাম হতো তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো এই পারিশ্রমিক দিতেন না। এর অর্থ হচ্ছে এই পারিশ্রমিক হালাল, তথা এর যে ইনকাম তা হালাল, তবে না নেওয়াটা এটা উত্তম, অর্থাৎ যেন না নাই। বাকি এছাড়া কিছু হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই এই সম্পর্কে নিয়ে এসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন জায়গায় এই হিজামা লাগিয়েছেন, কোন কোন অংশের হিজামা করিয়েছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখের সময় এই হিজামা লাগাতেন। তো এই সম্পর্কে কিছু হাদিস তিনি বর্ণনা করেছেন, শ্রবণ করুন। ইরশাদ করেন, বাবু মা জা আফি হিজামতি রসুলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হিজামা করা সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে এই পরিচ্ছেদ। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিঙ্গা লাগানোওয়ালা হিজামা কর্মীর পারিশ্রমিক নেওয়া সম্পর্কে প্রশ্ন করা হল, তার পেশা সম্পর্কে প্রশ্ন করা হল যে তারা যে আর্ন করে এই সম্পর্কে বিধান কি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হিজামা লাগিয়েছেন, স্বয়ং হিজামা লাগিয়েছেন, আর আবু তয়বা নামের এক গোলাম, আবু তয়বা নামের এক গোলাম, অর্থাৎ এটা উপনাম ছিল, তার নাম নাফে ছিল, তো সেই গোলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজামা লাগিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে পারিশ্রমিক হিসাবে আহার্য থেকে দুই সা দিলেন, যেমনটি খাদ্য রয়েছে আহার্য রয়েছে এর দুই সা হুজুর আলাইহি সাল্লাম প্রদান করলেন। এক সা হচ্ছে আনুমানিক চার কেজির মধ্যে 160 গ্রাম কম, চার কেজির মধ্যে 160 গ্রাম কম, এমন দুই সা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রদান করলেন। আর তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তোমার মালিককে কত অর্থ দাও, অর্থাৎ তুমি তোমার মালিককে দিলে কত দাও। তখন সে বলল যে আমি 3 সা মালিককে দিই, যেমনটি হাদিস সামনে আসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের যে মালিক রয়েছে তাদের সাথে আলোচনা করলেন, বললেন তাদের এই মূল্য কিছুটা লাঘব করে দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে তিনি এভাবেই করলেন, তথা তার থেকে যে টাকা নিতেন তাতে হ্রাস করে দিলেন, যে পারিশ্রমিক নিত তাতে কমিয়ে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা যে চিকিৎসা করো, তোমরা যেভাবে চিকিৎসা করে থাকো, এর মধ্যে সর্বাধিক উত্তম ও ভালো যে পদ্ধতি তা হচ্ছে হিজামা, এর মাধ্যমে তোমরা যেই চিকিৎসা করো সে চিকিৎসা সবচেয়ে উত্তম, অর্থাৎ এমন হয় যে অনেক রোগবালাই কেবল এই হিজামা লাগানোর কারণে দূর হয়ে যায়। পরবর্তী হাদিস শরীফ এর সাথে সম্পর্কিত, ইরশাদ করেন, হাদাসানা আমর ইবনু আলী ক্বালা হাদাসানা আবু দাউদা قال حدثنا ورقاء بن عمر عن عبد العالى عن أبي جميلة عن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم احتجم وأمرني فأعطيت الحج ما أجره. হজরত সাইয়েদুনা মাওলানা কায়নাত মাওলানা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগালেন আর আমাকে নির্দেশ করেছেন, তখন আমি শিঙ্গা লাগানে ওয়ালাকে যে শিঙ্গা লাগিয়েছিল তাকে আমি তার পারিশ্রমিক দিয়েছিলাম। পরবর্তী হাদিস শরীফ ইরশাদ করেন হাদ্দাসানা হারুন ইবনু ইসহাক আল হামদানিয়্যু ক্বালা হাদ্দাসানা আব্দাতু আন সুফিয়ান আস-সাউরী আন জাবিরিন আন আশ-শাবী عن ابن عباس رضي الله تعالى عنه قال إن النبي صلى الله تعالى عليه وسلم احتجم على الأخدعين وبين الكتفين وأعطى الحجام أجره ولو كان حراما لم يعطه. অর্থাৎ হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস رضي الله تعالى عنهما বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উভয় পার্শ্বের আখদার মধ্যে শিঙ্গা লাগান। আখদা বলা হয় ঘাড়ের মাঝে যে রগ রয়েছে, ঘাড়ের দিকে যে রগ থাকে তাকে আখদা বলা হয়। উভয় দিকের যে রগ রয়েছে তাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজামা করান আর নিজের উভয় কাঁধের মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগিয়েছিলেন। এই দুটি জায়গা এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায় উল্লেখ করেছেন। পরবর্তীতে আরো আসছে শিঙ্গা লাগানোওয়ালা যে ব্যক্তি ছিল তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিশ্রমিকও দিয়েছেন। ইরশাদ করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যদি তার এই পারিশ্রমিক হারাম হতো, শিঙ্গা লাগানোওয়ালার পারিশ্রমিক তার ইনকাম যদি হারাম হতো, তবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে দিতেন না। হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম থেকে এটা কল্পনাই করা যায় না যে তিনি হারাম কাজে কারো সাহায্য করবেন বা কারো সহযোগিতা করবেন। হাদ্দাসানা হারুন ইবনু ইসহাক ক্বালা হাদ্দাসানা আব্দাতু আন ইবনি আবি লাইলা আন নাফিউন আন ইবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ হাজ্জামান ফাহাজামাহু ওয়া সাআলাহু কাম খারাজুক ফাক্বালা সালাসাতু আসউইন ফাওয়াদা আনহু সুআন ওয়া আতাহু আজরাহু। এটা সেই হাদিস শরীফ আবু তাইবার হাদিস হযরত নাফের হাদিস, যথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিঙ্গা লাগালেন। হুজুর আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার খরচ কত, সে বলল তিন সা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সা কম করে দিলেন, অর্থাৎ তার মালিককে হুকুম দিলেন, তখন সে সেখান থেকে এক সা কম করে দিলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারিশ্রমিকও প্রদান করলেন। حدثنا عبد القدوس بن محمد العطار البصري قال حدثنا عمرو بن عاصم قال حدثنا حمام وجرير بن حاجم قال حدثنا قتادة عن انس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يحتجم في الاخدعين والكاهر وكان يحتجم للسواع 10 و 19 و 21. অর্থাৎ হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উভয় আখদাম তথা ঘাড়ের রগের মধ্যে হিজামা করতেন আর কাঁধের মধ্যেও শিঙ্গা লাগাতেন। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাসের তথা ইসলামী মাসের আরবি মাসের 17তম, 19তম আর 21তম তারিখে শিঙ্গা লাগাতেন। 17তম, 19তম আর 21তম তারিখে শিঙ্গা লাগাতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। ইহরাম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন মালাল নামক স্থানে, মালাল নামক স্থানে। আর এই হিজামা হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কদমের মধ্যে তথা নিজের মুবারক পায়ের উপরিভাগের অংশে যে অংশ রয়েছে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন। আর এক বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারকের মাঝখানের অংশে হিজামা করেছেন। বিভিন্ন অঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামার কথা এসেছে আর প্রত্যেক অঙ্গের উপকারিতাও ভিন্ন ভিন্ন, যেমনটি চিকিৎসা গ্রন্থের মধ্যে রয়েছে। যাই হোক, এসব হাদিস পাক দ্বারা ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে উদ্দেশ্য তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিঙ্গা লাগানোর পদ্ধতি বর্ণনা করা আর এর যে পারিশ্রমিক এর হালাল সংক্রান্তে বর্ণনা করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে আর কোন কোন অঙ্গের মধ্যে শিঙ্গা লাগিয়েছেন এটা বর্ণনা করা। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এই অধ্যায় সম্পন্ন হয়েছে। আমাদের পরবর্তী যে চ্যাপ্টার তা খুবই সুন্দর চ্যাপ্টার আর তা খুবই প্রিয়, আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম সম্পর্কে, মোবারক নামসমূহ সম্পর্কে। এটা এখানে অনেক বিস্তারিত, তবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই কেবল তিনটি হাদিস উল্লেখ করেছেন, শুধু তিনটি হাদিস নাম সম্পর্কে উল্লেখ করেছেন। মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম রয়েছে তা হচ্ছে দুটি, মুহাম্মদ আর আহমদ। তবে যেসব নাম রয়েছে তা সিফাত হিসেবে হয়ে থাকে, নাম সিফাত হিসেবে হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি দানশীল তো তার জন্য জাওয়াদ শব্দ ব্যবহার হয়, তার নাম কি হয়? জাওয়াদ। এভাবে যদি কোনো ব্যক্তি সাহসী হয় তো তার জন্য কি শব্দ আসে? সুজা, ঠিক আছে, আসাদ। উজ্জ্বল চেহারা থাকলে তো কখনো তাকে হেলাল বলে থাকে, কখনো তাকে বদর বলে থাকে, কখনো তাকে বদরে তামাম বলে দেয়, কখনো তাকে বদরে তাম বলে দেয়। মূলত যার মাঝে যত গুণাগুণ থাকবে ততই তার কি হবে? নাম বৃদ্ধি হতে থাকবে। কোনো ব্যক্তি দানশীল হলে, কোনো ব্যক্তি সাহসী হলে, এক ব্যক্তি মেধাবী হলে, আরও অনেক গুণ তার মধ্যে পাওয়া গেলে, সুন্দর হলে, এগুলো তার মধ্যে পাওয়া গেলে যত গুণাবলী তার বৃদ্ধি পেতে থাকবে, তখন কি হবে? তার নাম বৃদ্ধি পেতে থাকবে। এখন প্রকাশ্য যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী রয়েছে তা কি? লা মুতানাহি, তা শেষ হবার মতো নয়। কাজেই হুজুরের নামও সেই বিশেষত্বের কারণে বৃদ্ধি পেতে থাকে। এই জন্য কতক আলেমগণ এমন বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামসমূহের সংখ্যা 100, এই সংখ্যা 100। অনেকে বলেছে যে 300, আবার অনেকে বলেছেন না 500। ইমাম আজকালানি 500 জমা করেছেন, অনেকে 800 জমা করেছে। আলা হজরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, আমি 1400 নাম জমা করেছি, 1400 জমা করেছি, তবে এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামের সংখ্যা আমাদের কাছে নির্দিষ্ট নেই তা কত, তা আল্লাহ আর তার রসুল ভালো জানেন। ইমাম ইবনে আরবি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে 2000 নাম রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তবে এটা কেবল একটি উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন, না হয় 2000 গুণ অবশ্য হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জন্য কিছুই না। অসংখ্য কিতাব রয়েছে এই বিষয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লামা সৈয়দী রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কিতাব রয়েছে, এভাবে আল্লামা সালেহীন শামী রহমতুল্লাহ তাআলা আলাই, তার যে কিতাব রয়েছে সুবুলুল হুদা ওয়ার রশাদ, সেখানে 500 মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ব্যাখ্যা উল্লেখ রয়েছে। অন্যান্য আলেমগণ আল্লামা হাশেম ঠাটবি রহমতুল্লাহ তাআলা আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে কিতাব লিখেছেন। তো এভাবে বিভিন্ন কিতাবের মধ্যে, মাওয়াহেবে লাদুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এর ব্যাখ্যা আর সেগুলোর বিশেষত্ব সেখানে উল্লেখ করেছেন। এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই কিছু নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ তাবারক তাআলা আমাদের পরবর্তী দরসে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম সম্পর্কে আলোচনা শুনব, আর ইনশাআল্লাহ তাবারক তাআলা এর পরের যে চ্যাপ্টার রয়েছে হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জীবন যাপনের যেসব সামগ্রী ছিল, যে নিয়ম পদ্ধতি ছিল খাবার দাবারের, শয়নের, ইনশাআল্লাহ তাবারক তাআলা এই সম্পর্কে যে চ্যাপ্টার রয়েছে তা আমরা আলোচনা করব। মহান আল্লাহ পাক আমাদের এই পড়া শোনা তার দরবারে কবুল ও মঞ্জুর করুক, আমিন। বিজাহিন নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
হাদিসে মুস্তাফা, হাদিসে মুস্তাফা, দরসে শামাইলে তিরমিজী।